বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 15 ডিসেম্বর, 30 অগ্রহায়ণ এবং ফার্সি 24 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদ্র 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরানের সাথে সম্পর্ক উন্নয়নে আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে আসন্ন নির্বাচনে শরিকদের সাথে আওয়ামী লীগের আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর থাকবে সুঅভ্যাস গড়ে তোলার কৌশল সংক্রান্ত সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন। এরপর রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েল অভিমুখী জাহাজে ইয়েমেনিদের হামলা, ইরাকে মার্কিন ঘাঁটিতে শক্ত আঘাত। গাজায় 72 ঘণ্টায় হামাসের হাতে দখলদারী কুদিবাদ ইসরায়েলের অন্তত 36 সেনা নিহত, বহু সামরিক যান ধ্বংস। বাংলাদেশে সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব থাকায় আওয়ামী লীগের 2 জন সহ মোট 3 প্রার্থীর মনোনয়ন বাতিল। এবং ভারতের অসমে 1,281টি মাদ্রাসাকে সাধারণ বিশ্ববিদ্যালয়ে পরিবর্তনের ঘোষণা, পাল্টে দেওয়া হয়েছে পুরনো নাম। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা ইসরায়েল অভিমুখী একটি কন্টেইনার জাহাজে সফলতার সাথে ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী পরিষ্কার করে বলেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, মেস্ক জিব্রাল্টার নামের একটি কন্টেইনার জাহাজে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, জাহাজটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় এবং ড্রোনটি সরাসরি জাহাজে আঘাত হানে। জেনারেল সারি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনীর হুঁশিয়ারি সংকেত উপেক্ষা করে জাহাজটি ইসরায়েল অভিমুখী গতি অব্যাহত রাখলে তাতে হামলা চালানো হয়। ইয়েমেনের সামরিক বাহিনী গত কিছুদিন ধরে ইসরায়েলের জাহাজে হামলা চালাচ্ছে অথবা আটক করছে। তারা ঘোষণা করেছে ইসরায়েল অভিমুখী যে কোনো দেশের জাহাজকে তারা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করছে। দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকবে বলে ইয়েমেনের সামরিক বাহিনী ঘোষণা করেছে। ইরাকে মার্কিন বাহিনী নিয়ন্ত্রিত আইন আল আসাদ ঘাঁটিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধকামী সংগঠন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতি আমেরিকা অকুণ্ঠ সমর্থন দেওয়ার প্রতিবাদে মার্কিন ঘাঁটিতে সর্বশেষ এ হামলা হল। ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো বলছে গাজায় যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ চলছে এবং যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তাতে মার্কিন সরকার সহযোগিতা করছে। গতকাল বৃহস্পতিবার রাতে আইন আল আসাদ ঘাঁটিতে ড্রোন হামলা হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কোনো সূত্র জানিয়েছে। গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর সাথে ইহুদিবাদ ইসরায়েলের দখলদার সেনাদের যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে প্রায় 70টি হামলা হয়েছে। গতকাল দিনের প্রথম ভাগে সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশের একটি মার্কিন ঘাঁটিতে হামলা হয়। এছাড়া গতকাল সকালের দিকে সিরিয়ার আত-তানফ এলাকার মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়। এর প্রত্যেকটি হামলার দায় স্বীকার করেছে প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধারা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে 72 ঘণ্টায় তাদের হাতে দখলদার ইহুদিবাদ ইসরায়েলের অন্তত 36 জন সেনা নিহত হয়েছে। এর পাশাপাশি হামাস যোদ্ধারা সম্পূর্ণ বা আংশিকভাবে অনেক ইসরায়েলি সামরিক যান ধ্বংস করতে সক্ষম হয়েছে। গতকাল হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমাদের বীর যোদ্ধাদের হামলায় দখলদার ইসরায়েলের 36 সেনা নিশ্চিতভাবে প্রাণ হারিয়েছে। এছাড়া আরও কয়েক ডজন সেনা নিহত অথবা আহত হয়েছে। তিনি বলেন, গাজার বেশ কয়েকটি স্থানে ইহুদিবাদীদের সঙ্গে কঠিন লড়াইয়ের সময় এসব দখলদার সেনা নিহত হয়। আবু উবাইদা জানান, কাসাম ব্রিগেডের যোদ্ধারা কয়েকটি হেডকোয়ার্টার, ফিল্ড কমান্ড রুম এবং বেশ কিছু সেনা জমায়েতে মর্টারের গোলা ও স্বল্প পাল্লার রকেট দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া অধিকৃত অঞ্চলে ঢুকে আল কাসাম যোদ্ধারা ইহুদিবাদীদের বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে বহু রকেট ছুড়েছে। আবু উবাইদা আরও বলেন, হামাসের স্নাইপারদের গুলিতেও বেশ কয়েকজন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। ইসরায়েল গতকাল নিশ্চিত করেছে যে গাজায় এ পর্যন্ত তাদের 117 জন সেনা প্রাণ হারিয়েছে। ফিলিস্তিনি জাতির প্রতি সংহতি জানিয়ে আজ বিশাল মিছিল করেছে ইয়েমেনি জনগণ। আজকের মিছিল সমাবেশ থেকে তারা ইসরায়েল অভিমুখী জাহাজের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন। সাদা প্রদেশের জনগণ মিছিল সমাবেশ শেষে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি জুলুমের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে এবং যতদিন পর্যন্ত ফিলিস্তিনিরা তাদের ন্যায্য অধিকার ফিরে না পাবে ততদিন পর্যন্ত তারা সোচ্চার থাকবেন। তাদের বিবৃতিতে আরও বলা হয়, মানবতার শত্রু ইহুদিবাদ ইসরায়েল ছাড়া বিশ্বের আর কোনো দেশের সঙ্গে তাদের শত্রুতা নেই। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল অভিমুখী জাহাজে হামলা ও সেগুলোকে আটক করার যে ঘোষণা সেনাবাহিনী দিয়েছে তা এড়িয়ে গেলে শত্রুরা বিপদে পড়বে। এই ঘোষণাকে গুরুত্ব দিয়ে গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন ইয়েমেনি বিক্ষোভকারীরা। ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে এরই মধ্যে লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। এদিকে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের 6টি প্রদেশে মিছিল হয়েছে। জুমার নামাজের পর অনুষ্ঠিত মিছিলে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের 2 জন সহ মোট 3 প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। 3 প্রার্থী তাদের এই তথ্য গোপন করেছিলেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের 2 জন সহ মোট 3 প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি। আপিল শুনানিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বরিশাল 4 আসনের শাম্মী আহমেদ ও ফরিদপুর 3 আসনের শামীম হক এবং বরিশাল 5 আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে ফরিদপুর 3 আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদের এ কে আজাদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে করা আপিল খারিজ করে দিয়েছে কাজী হাবিবুল আউয়াল কমিশন। আজ শুক্রবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে এসব রায় দেয় ইসি।
বৈধতা আমার প্রার্থিতাকে চ্যালেঞ্জ করার জন্য ফুল বেঞ্চ ফুল কমিশন শুনেছেন এবং তারা আমি ন্যায় বিচার পেয়েছি, সত্যের জয় হয়েছে।
ডিসি অফিসে আমি ন্যায় বিচার পাইনি, আমি আশা করেছিলাম যে নির্বাচন কমিশন এসে আসার পরে তারা আমার সাথে ন্যায় বিচার করা হবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতে বিজেপি শাসিত অসমের জোরহাটে সেনা ছাউনির কাছে বিস্ফোরণ হয়েছে। ওই বিস্ফোরণের তীব্রতা কম ছিল, তাই জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ জানিয়েছে গতকাল বৃহস্পতিবার রাত 8টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে এটি ছিল এক মাসের মধ্যে সেনা ক্যাম্পের কাছে তৃতীয় বিস্ফোরণের ঘটনা। অসমের সক্রিয় গোষ্ঠী আলফা বিস্ফোরণের দায় স্বীকার করেছে। এদিকে ভারতের অসমে 1,281টি মাদ্রাসাকে সাধারণ বিদ্যালয়ে পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে। পাল্টে দেওয়া হয়েছে তাদের পুরনো নাম। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
বিজেপি শাসিত অসমে 1,281টি মাদ্রাসাকে সাধারণ বিদ্যালয়ে পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে। পাল্টে দেওয়া হয়েছে তাদের পুরনো নামও। গত বুধবার বিকেলে রাজ্যের শিক্ষামন্ত্রী রণোজ পেগু এক নির্দেশ জারি করে বলেন, এবার থেকে এই 1,281টি মাদ্রাসা সেবা বোর্ডের অধীনে সাধারণ বিদ্যালয় হিসেবে চলবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, রাজ্যের আপার প্রাইমারি স্তরের 1,281টি মাদ্রাসার নাম পাল্টে দেওয়া হয়েছে। এবার থেকে এই বিদ্যালয়গুলো সাধারণ এমই স্কুলের মতো সেবা বোর্ডের অধীনে শিক্ষাদান করবে এবং শিক্ষার্থীরা অসম সরকারের নির্ধারিত কোর্সের অধীনে শিক্ষা গ্রহণ করবে। এ প্রসঙ্গে আজ শুক্রবার অসমের হাইলাকান্দি জেলার বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মান্নান লস্কর রেডিও তেহরানকে বলেন,
মাদ্রাসা বাঁচানোর জন্য আমরা আন্দোলন করে যাব শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা করে যাব ইনশাআল্লাহ। কিন্তু তারপরেও যদি সরকার নিতে চায় আমাদের মাদ্রাসাগুলোকে বন্ধ করতে চায়, সেটা হয়তো সরকারের এখতিয়ার থাকতে পারে। কেন সরকার তাদের জোর দেখিয়ে তারা চাচ্ছে যে একটা কমিউনিটিকে দাবিয়ে রাখার জন্য, তো সরকার যদি চায় সেটা হয়তো এক সময় বন্ধ করে দিতে পারে। আমরা দাবি জানাই যে জমিগুলো যেহেতু আমাদের, জমিগুলো আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। আমরা সেখানে আমাদের নিজের পকেটের পয়সা খরচ করে এক এক টাকা দিয়ে আমরা সেখানে মাদ্রাসা রান করব।
জানা গেছে ধুবড়ী জেলায় সবচেয়ে বেশি মাদ্রাসার নাম পরিবর্তন করা হয়েছে। সেখানে 265টি মাদ্রাসা সাধারণ বিদ্যালয়ে পরিবর্তিত হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বরপেটা এবং তৃতীয় স্থানে রয়েছে নগাঁও। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান বালুচিস্তান প্রদেশের রাস্ক জেলায় একটি থানায় সন্ত্রাসী হামলায় 11 পুলিশ নিহত এবং অন্তত 6 জন আহত হয়েছে। আজ শুক্রবার খুব ভোরে এ হামলার ঘটনা ঘটে। প্রদেশটির ডেপুটি গভর্নর আলী রেজা মারহামাতি বলেছেন, সন্ত্রাসীরা ভোর 2টায় জেলা পুলিশের প্রধান কেন্দ্রে হামলা চালায়। আহত 6 জনের অবস্থা আশঙ্কাজনক। পাকিস্তান ভিত্তিক তথা কথিত জৈশ আল আদল সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। ইরানের উপস্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মির আহমাদি বলেছেন, সন্ত্রাসীরা একযোগে বিভিন্ন দিক থেকে থানায় হামলা শুরু করে, ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এ সময় 2 সন্ত্রাসী প্রাণ হারায় এবং 1 আহত হয়। আহত সন্ত্রাসী পুলিশের হেফাজতে রয়েছে, বাকি সন্ত্রাসীরা পালিয়ে গেছে। পলাতক সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে। জাতিসংঘের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধকবলিত মানুষের অর্ধেকই মারাত্মক অনাহারে রয়েছেন। বিশ্ব খাদ্য কর্মসূচির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাও গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, অত্যন্ত নির্মম বাস্তবতা হচ্ছে গাজার প্রতি 10 জন মানুষের ভেতরে 9 জন যথেষ্ট পরিমাণে খাবার পাচ্ছেন না। চলতি সপ্তাহের শেষ দিকে তিনি গাজা সফর করেন, এরপরই এ মন্তব্য করলেন। ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম আবু তুরাবি ফাট বলেছেন, সাহসী ফিলিস্তিনিরা আমেরিকা, ইউরোপ ও ইহুদিবাদীদের ঘৃণ্য চরিত্র সবার সামনে উন্মুক্ত করে দিয়েছে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় একথা বলেন। তিনি আরও বলেন, পশ্চিমাদের বস্তুবাদী ব্যবস্থার অবস্থান যে আসলে মানবতার বিরুদ্ধে, তা গাজায় চলমান গণহত্যার মধ্য দিয়ে সবার সামনে সুস্পষ্ট হয়ে গেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের সাথে আর্থরাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং এ সম্পর্ক আরও শক্তিশালী করা জরুরি। ইরান ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্কের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের সাথে আর্থরাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং এই সম্পর্ক আরও জোরদার করা অত্যন্ত জরুরি। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র হাফিজ জিয়া আহমদ তাকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় কাবুলে ইরানের রাজনৈতিক দপ্তরের প্রতিনিধি এবং আফগানিস্তান বিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কোমির সাথে আফগান পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মোত্তাকির সাক্ষাতের কথা জানিয়েছেন। তিনি বলেন, ওই সাক্ষাতে আফগান পররাষ্ট্রমন্ত্রী ইরানের সাথে সর্বাত্মক সম্পর্ক জোরদারে তার দেশের আগ্রহের কথা জানিয়েছেন। তিনি বলেন, এই সাক্ষাতে উভয় পক্ষ আফগানিস্তান ও ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন, ইরানে আফগান শরণার্থীদের সমস্যা এবং দ্বিপক্ষীয় রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন। আফগানিস্তানের অর্থনৈতিক ও সামাজিক সমস্যার আরও অবনতি হওয়ার কারণে, বিশেষ করে পাকিস্তানের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি হওয়ার পর, তালেবান কর্তৃপক্ষ তাদের সমস্যা সমাধানের জন্য একমাত্র ইরানকেই খোলা জানালা বলে মনে করে, অর্থাৎ ইরানই তাদের একমাত্র অবলম্বন। প্রকৃতপক্ষে দুই বছর আগে তালেবান গোষ্ঠী আবারও আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে তাদের সাথে আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। আফগানিস্তানের রাজনৈতিক বিষয়ক বিশেষজ্ঞ মৌলভী মুফলেহ বলেছেন, তালেবান গোষ্ঠী গুরুতর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে এবং তালেবান ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টির পাশাপাশি পাক আফগান সীমান্ত ক্রসিং ক্রমেই বন্ধ হয়ে যাওয়ায় অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তালেবান সরকারকে। এ অবস্থায় ইসলামী প্রজাতন্ত্র ইরান বরাবরের মতোই আফগানিস্তানের জনগণের একমাত্র বন্ধু ও সাহায্যকারী। তালেবান কর্মকর্তাদের মতে, ইরানে আশ্রয় গ্রহণকারী আফগান শরণার্থীদের আইনি ও বিচারিক সমস্যার সমাধান এবং দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। ইরানের রাজনৈতিক বিশ্লেষক সুরুশ আমিরি বলেছেন, আফগানিস্তানের সমুদ্র সীমা নেই এবং চারদিক থেকে স্থলবেষ্টিত, সে কারণে ইরান চবাহার সমুদ্র বন্দর এবং রেলপথ সহ যোগাযোগ রুট স্থাপন করে আফগানিস্তানকে অন্য দেশের সাথে যোগাযোগ স্থাপনের সুযোগ করে দিয়েছে, যাতে দেশটি অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 14 দলীয় জোটের শরিকদের আসন ছাড়ের বিষয়টি চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবাদুল কাদের বলেছেন, শরিকদের কাউকে নির্বাচনী বিজয়ের গ্যারান্টি দেওয়া হবে না। প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনে বিজয়ী হতে হবে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকদের আসন ছাড়ের বিষয়টি চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। কে কোন আসনে ছাড় পাচ্ছে তা আজকালের মধ্যেই শরিকদের আনুষ্ঠানিকভাবে জানাবে দলটি। তবে ছাড় দেওয়া আসনেও আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থীদের মুখোমুখি হতে হবে তাদের। আওয়ামী লীগের একটি সূত্র জানা গেছে, শরিকদের আসন ছাড়ের বিষয়টি গত বুধবার চূড়ান্ত করা হয়েছে। ওই দিন রাতে ছাড় দেওয়া আসনের তালিকা জোটের মুখপাত্র ও সমন্বয়ক এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন তথ্য এসেছে বিভিন্ন গণমাধ্যমে। সেখানে জানানো হয়, বর্তমান সংসদে ১৪ দলীয় জোটের ৪টি দলের ৮ জন সংসদ সদস্য থাকলেও এবার ৩টি দলের ৭ জনকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওয়ার্কার্স পার্টি বর্তমান ৩ সংসদ সদস্য, জাসদের বর্তমান ৩ এমপির মধ্যে একজন বাদ পড়ে নতুন করে একজন যুক্ত হয়েছেন। অন্যদিকে জাতীয় পার্টি জেপির একমাত্র আসনটি সেই ছাড়ের তালিকায় আছে। এখন পর্যন্ত বাদের তালিকায় আছেন চট্টগ্রাম ২ আসনে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এক সদস্য বলেছেন, শরিকদের সমর্থন দিয়ে নৌকা প্রতীক দেয়া হলেও তাদেরকে আমাদের স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে মুখোমুখি হতে হবে। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শরিকদের কাউকেই নির্বাচনে বিজয়ের গ্যারান্টি দেয়া হবে না, প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে বিজয়ী হয়ে আসতে হবে। আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জোটের শরিকদের ৭টির বেশি আসন ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই।
৭টা নির্বাচনী এলাকা নৌকা আমরা ৭টি ব্যাচ করতে পারব, এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। যা হবার হয়েছে, এর বাইরে যাওয়া আমাদের।
আর জাসদ সভাপতি হাসানুল হক ইনু দাবি করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিকদের ছেড়ে দেওয়া ৭টি আসন আরও বাড়াতে হবে।
জোটের প্রার্থীর এখান থেকে স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করা দরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে চূড়ান্ত একটা বৈঠকের মধ্য দিয়ে চূড়ান্ত তালিকা একসঙ্গে ঘোষণা করা আহ্বান জানিয়েছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
এখন রয়েছে সুঅভ্যাস গড়ে তোলার কৌশল সংক্রান্ত সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন।
সুন্দর জীবন, প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকটি আসরে আমরা অন্তর্মুখী এবং বহির্মুখী স্বভাবের মানুষদের নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আজকের আসরে আমরা অলসতা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
আমাদের অনেকের মধ্যেই অলসতা রয়েছে। অলসতা মানে কর্মবিমুখতা। কর্মবিমুখ কিংবা উদ্যমহীন ব্যক্তিকে অলস বলা হয়। আমরা অলসতা তখনই দূর করতে পারব যখন এ সম্পর্কে সঠিক ধারণা পাব। অলসতার কারণে আমরা আমাদের দায়িত্বগুলো সঠিক সময়ে সঠিক উপায়ে সম্পন্ন করতে পারি না। যখনের কাজ তখন না করে আমরা তা জমিয়ে রাখি, এর ফলে মানসিক চাপ বাড়ে, হতাশা জন্ম নেয়। অনুপ্রেরণা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং শক্তি সামর্থ্যের অভাবেও অলসতা দেখা দিতে পারে। দায়িত্ব বা কাজ সম্পন্ন করতে কখনো কখনো দেরি হয়ে যায় আমাদের। দুই একবার এমন ঘটনা ঘটলে তা কোনো বড় সমস্যা হিসেবে গণ্য হয় না, কিন্তু এটা যখন বারবার হতেই থাকে তখন তা একটা অভ্যাসে পরিণত হয় এবং তখনই বলা যায় যে আপনি একজন অলস ব্যক্তিতে পরিণত হয়েছেন। কিন্তু যে কোনো লক্ষ্যে পৌঁছাতে হলে এবং একটি সুশৃঙ্খল জীবনের অধিকারী হতে হলে অলসতা দূর করতেই হবে। অলসতাকে সঙ্গে নিয়ে বড় কোনো সাফল্য অর্জন সম্ভব নয়।
নানা কারণে মানুষের মাঝে অলসতা জেঁকে বসে। অনেকে সব ধরনের ঝামেলা এড়িয়ে চলতে চান, কাজ মানেই তাদের কাছে বাড়তি ঝামেলা। বসে বসে সময় কাটিয়ে দিতে পারাকে তারা এক ধরনের সাফল্য হিসেবে মনে করে। এমন মানুষকে অলসদের সর্দার বললে ভুল হবে না। একদল মানুষ আছেন যারা ব্যর্থতার আশঙ্কায় কোনো কাজে হাত দেন না। তারা সবকিছুর পেছনে ব্যর্থতার আশঙ্কা করেন। তারা এই আশঙ্কাকেই ভীষণ ভয় পান। এই ভয়ের কারণে মোশরে পড়েন তারা। আত্মবিশ্বাসের অভাবেও এই ভীতির জন্ম নেয়। কেউ কেউ আবার তারা দায়িত্ব বা কাজ সম্পর্কে সঠিকভাবে জানেন না বলে তাতে আগ্রহ দেখান না। তথ্যের ঘাটতির কারণে তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা ও বিভ্রান্তি সৃষ্টি হয়। সুস্পষ্ট লক্ষ্য উদ্দেশ্য না থাকাও অলসতার আরেকটি কারণ। অতিরিক্ত কাজের চাপ, কোলাহল, কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাব এবং সহায়তাকারী না থাকাও অলসতা ডেকে আনতে পারে। এসবের বাইরে মানসিক চাপ, ক্লান্তি এবং অসুস্থতার মতো শারীরিক ও মানসিক সমস্যা মানুষকে অলস করে তুলতে পারে। অনেক বিশেষজ্ঞের মতে শারীরিক তৎপরতার অভাবেও অলসতা আসতে পারে। অন্যদিকে কোনো কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন না করে পরবর্তী সময়ের জন্য ফেলে রাখলেও ক্রমান্বয়ে তা অলসতা বাড়িয়ে তুলতে পারে।
কোন কাজটি আগে করা উচিত এবং কোন কাজটি পরে করলেও ক্ষতি হবে না তা বুঝতে হবে। কিছু কাজ আছে অল্প অল্প করে প্রতিদিন আঞ্জাম দিলে তা একটা সময় পর সুচারুভাবে শেষ হয়ে যায়। আবার কিছু কাজ আছে অতি দ্রুত সম্পন্ন না করলে পরবর্তীতে সেটার আর কোনো গুরুত্বই অবশিষ্ট থাকে না। এ ধরনের কাজকে অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হয়। আমরা অনেকেই কাজে ঢিলেমি করে কাজ জমিয়ে রাখি। যখন পিছিয়ে পড়া বা জমে থাকা কাজের পরিমাণ বেড়ে যায় তখন আর তাতে হাত দিতে মন চায় না। মনে হয় বিশাল একটা বোঝা চেপে বসেছে মাথার উপর। এভাবে কাজের প্রতি অনীহা তৈরি হয়। এক পর্যায়ে এ ধরনের পরিস্থিতি একজন মানুষকে মারাত্মক অলস ব্যক্তিতে পরিণত করতে পারে। কিছু মানুষ আছেন পারফেকশনিজমের পেছনে ছোটেন। তারা কাজটি শতভাগ ত্রুটিমুক্তভাবে সম্পন্ন করতে চান। যখন দেখেন কাজটি কোনোভাবেই শতভাগ ত্রুটিমুক্ত করা সম্ভব হচ্ছে না, তখনই তার মধ্যে হতাশা কাজ করে এবং কাজের প্রতি আগ্রহ কমে যায়। এভাবেও অলসতা আসে।
অলসতার আরেকটি কারণ হল অলস মানুষদের সাথে বন্ধুত্ব। যারা সবসময় অলসতার মধ্যে সময় কাটাতে অভ্যস্ত তারা জানেনই না চেষ্টা প্রচেষ্টার মধ্যেও আনন্দ রয়েছে। কেউ কেউ আছেন যাদের প্রত্যাশার মাত্রা আকাশচুম্বী, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এক্ষেত্রে সমাধান হল আমাদেরকে বাস্তববাদী হওয়ার চেষ্টা করতে হবে এবং প্রত্যাশা এমন পর্যায়ে রাখতে হবে যাতে তার নিজের শক্তি ও ক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। ভবিষ্যতের ব্যাপারে আপনার যখন কোনো পরিকল্পনা থাকে না তখন তা আপনার জীবনে এক ধরনের বিশৃঙ্খলা এবং অব্যবস্থাপনা নিয়ে আসে। আর এই বিশৃঙ্খলা এবং অব্যবস্থাপনাও আপনার মাঝে অলসতা জন্ম দিতে পারে। হতাশা ও বিষণ্ণতা যেমন অলসতা নিয়ে আসে, ঠিক তেমনি অলসতাও হতাশা ও বিষণ্ণতার জন্ম দেয়। প্রত্যেক মানুষেরই জীবনে কিছু আশা ও লক্ষ্য থাকে। অলসতার কারণে যখন এই আশা ও লক্ষ্য পূরণ অসাধ্য হয়ে যায়, তখন ব্যক্তির মধ্যে হতাশা ও বিষণ্ণতা জেঁকে বসে। এছাড়া আত্মবিশ্বাস কমে যায়। একজন ব্যক্তি যখন অলসতার কারণে তার কাজগুলো ঠিকমতো করতে পারে না এবং ব্যর্থ হয়, তখন তার আত্মবিশ্বাস কমে যায়। বারবার এমনটি ঘটলে আত্মবিশ্বাস শূন্যের কোঠায় গিয়ে ঠেকে যায়। এ অবস্থায় তার আর নতুন করে কোনো কাজে হাত দিতে ইচ্ছে করে না।
যারা খুব অলস, তারা শেষ পর্যন্ত তাদের আত্মবিশ্বাস হারাবেই। আর যেসব মানুষের ভেতরে আত্মবিশ্বাস নেই এবং আত্মবিশ্বাসের অভাবে কোনো কিছুর উদ্যোগ নিতে পারে না, তারা আসলে স্বাভাবিক জীবনযাপন থেকেই ছিটকে পড়ে। অলসতার পরিণতি এতটাই ভয়াবহ যে মানুষ তার স্বাভাবিক অস্তিত্বকেই ভুলতে বসে। অলসতার কারণে সৃষ্ট হীনমন্যতা তাকে নিজের শক্তি ও ক্ষমতা ব্যবহারে ক্রমাগত অনুৎসাহিত করে। হীনমন্যতার কারণে সাফল্যের স্বাদ তাকে ছুঁতে পারে না, এর ফলে তার মধ্যে নতুন করে উৎসাহ উদ্দীপনাও সৃষ্টি হয় না। অলস ব্যক্তির প্রাণ থাকা সত্ত্বেও সে একজন মৃত মানুষের মতো। অলসতা এক পর্যায়ে মানুষকে এমন অবস্থায় পৌঁছে দেয় যে সে অভাব অনটনের কারণে অন্যের কাছে হাত পাততে বাধ্য হয়, এর ফলে নিজের ভাবমর্যাদাটুকুও শেষ হয়ে যায়।
তো শ্রোতাবন্ধুরা, সুন্দর জীবন শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি। আগামী আসরে আমরা অলসতা দূর করার উপায় নিয়ে আলোচনার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও সুন্দর জীবনের পরবর্তী আসরে।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাথমিক আয়োজন কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 15 ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। বাংলাদেশের শিরোনাম, টাকার সংকটে 5 সুরিয়া ভিত্তিক ব্যাংকের লেনদেন সেবা বন্ধের উপক্রম দৈনিক প্রথম আলো। 9 মাসে রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন 6,401 জন দৈনিক কালের কণ্ঠ। বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা দিতে জোসেফ বোরেলকে আহ্বান দৈনিক ইত্তেফাক। পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে হাউসিরা দৈনিক নয়া দিগন্ত। টিআইবি বিএনপির শাখা হয়ে গেছে অবাদুল কাদের দৈনিক যুগান্তর। ইকোনমিস্টের নিবন্ধ, শেখ হাসিনার দল জানুয়ারিতে পুনরায় নির্বাচিত হওয়ার পথে দৈনিক মানব জমিন। কলকাতার শিরোনাম, সাবধান, জনপ্রিয় একটি স্মার্টফোন নিয়ে সতর্কতা জারি করল কেন্দ্রীয় সরকার দৈনিক আনন্দবাজার পত্রিকা। পিওকে হামারা হ্যায় শাহী গর্জনে কাঁপছে ইসলামাবাদ। মুজাফরবাদ ছুটলেন পাক প্রধানমন্ত্রী, সংবাদ প্রতিদিন। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মহুয়া মামলার শুনানি দৈনিক আজকাল। শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। দৈনিক প্রথম আলো লিখেছে, টাকার ঘাটতির কারণে দেশের সুরিয়া ভিত্তিক 5 ব্যাংকের আর্থিক লেনদেন সেবা বন্ধের উপক্রম হয়েছে। এসব ব্যাংকে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোর সঙ্গে থাকা বাংলাদেশ ব্যাংকের চলতি হিসাবের স্থিতি ঋণাত্মক। বিষয়টি বারবার অভিহিত করার পরও ব্যাংকগুলো উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই বাংলাদেশ ব্যাংক চলতি হিসাবের ঋণাত্মক স্থিতি সমন্বয়ের জন্য 20 দিনের সময় বেঁধে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, 20 দিনের মধ্যে চলতি হিসাবের ঋণাত্মক স্থিতি সমন্বয় করা না হলে ক্লিয়ারিং বা নিষ্পত্তি ব্যবস্থা থেকে ব্যাংকগুলোকে বিরত রাখা হবে। যেসব ব্যাংকে এই নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো হলো ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,
গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। দৈনিক কালের কণ্ঠ লিখেছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন 6,401 জন, তাদের মধ্যে নিহত 70 ও আহত হয়েছেন 6,331 জন। আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক নিহত হয়েছেন 7 জন, বাকি 63 জন ক্ষমতাসীন দলের আন্তঃকোণ্ডল ও বিরোধী দলের মধ্যে সংঘটিত সংঘর্ষে নিহত হয়েছেন। এছাড়া চলতি বছর 11 মাসে পুলিশি হেফাজতে 93 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার মাস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড লিগাল রিসার্চ আয়োজিত মানবাধিকারের ধারণা ও বাস্তবতা বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপট শীর্ষক সেমিনারে এই জরিপের ফল প্রকাশ করা হয়। জরিপের এই ফল প্রকাশ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট একেএম বদরুদ্দুজা। এ সময় একেএম বদরুদ্দুজা বলেন, 2022 সালে রাজনৈতিক সহিংসতার শিকার হন 7,588 জন, তাদের মধ্যে নিহত 121 এবং আহত হন 7,467 জন। এছাড়া গত বছর ধর্ষণ, যৌন নির্যাতন, অ্যাসিড নিক্ষেপ ও পারিবারিক শত্রুতার জেরে নির্যাতনের শিকার হন প্রায় 2,356 জন নারী। পাশাপাশি গত বছর 1,415 জন শিশু নির্যাতনের শিকার হয়। দৈনিক ইত্তেফাক লিখেছে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে ইউরোপিয়ান ইউনিয়নের বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেলকে চিঠি দিয়েছেন ইউরোপিয়ান পার্লামেন্টের 2 সদস্য বা এমইপি কার্স্টেন লুক ও ইলান ডি ব্যাসের সই করা চিঠিতে বাংলাদেশে সত্যিকারের অংশগ্রহণমূলক গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মান ফিরিয়ে আনতে ইইউকে সম্ভাব্য সকল পদক্ষেপ নিতে জোর দেওয়া হয়েছে। বিশেষ করে ইইউকে বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে বিবেচনা করতে আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মানবাধিকার লঙ্ঘনকারী এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। দৈনিক যুগান্তর লিখেছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টিআইবি বিএনপির শাখা হয়ে গেছে। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে একদিকে সন্ত্রাস সহিংসতা হচ্ছে, অন্যদিকে ভয়ঙ্কর গুজবের ডালপালা বিস্তার করা হচ্ছে। মানবাধিকারের প্রবক্তা টিআইবি বিএনপির ভাবাদর্শের প্রবক্তা হয়ে চোখ থাকতে অন্ধ হয়ে আছে। টিআইবি বিএনপির শাখা সংগঠন হয়ে গেছে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার দুপুরে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। বিন্দুমাত্র অসাবধান হলে তথ্য চুরি করতে পারেন হ্যাকাররা, তাই স্যামসাংয়ের গ্যালাক্সি মডেলের ফোন দিয়ে তাই স্যামসাংয়ের গ্যালাক্সি মডেলের ফোন নিয়ে ব্যবহারকারীদের সাবধান করল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি ইন ওই মডেলের ফোনগুলো পরীক্ষা করে জানায় যে সেগুলোতে একাধিক প্রযুক্তিগত দুর্বলতা রয়েছে। ওই সংস্থার তরফে এও বলা হয় যে এই সমস্যা রয়েছে পুরনো এমনকি নতুন মডেলগুলোতেও। তারপরে কেন্দ্রীয় সংস্থাটি একটি নির্দেশিকা প্রকাশ করে জানায়, স্যামসাং সংস্থার ফোনে একাধিক প্রযুক্তিগত দুর্বলতা থাকায় সেগুলো সাইবার হামলার মুখে পড়তে পারে, ফোন থেকে চুরি হতে পারে সংবেদনশীল তথ্য। গ্যালাক্সি মডেলের যে সমস্ত ফোনে অ্যান্ড্রয়েডের 11, 12, 13 এবং 14 সংস্করণ রয়েছে সেগুলোতে ঝুঁকির সম্ভাবনা বেশি রয়েছে বলে জানা গিয়েছে। কি কি ঝুঁকি রয়েছে তাও জানিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই অংশ, শাহি ভাষায় পিওকে হামারা হ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে এমনই হুঙ্কার দিতে দেখা গিয়েছিল, আর সেই হুঙ্কারে ভীত পাকিস্তান তড়িঘড়ি পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী গেলেন মুজাফফরবাদে। মনে করা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে নিজেদের আধিপত্য বোঝাতেই এই কাজ করলেন আনোয়ার উল হক কাকর। কিন্তু ওয়াকিফ আল মহলের মতে এতে বরং পাকিস্তানের আতঙ্কই পরিষ্কারভাবে ফুটে উঠল। ঠিক কি বলেছিলেন অমিত শাহ? সংসদের চলতি অধিবেশনে কাশ্মীর সংক্রান্ত দুটি বিল পেশ করেন তিনি, একটি জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল এবং আরেকটি জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল বা জম্মু কাশ্মীর বিধানসভা আসন পুনর্বিন্যাস বিল। ওই বিল নিয়ে আলোচনার সময় অমিত শাহ বলে দেন, বিধানসভায় জম্মুর আসন সংখ্যা 37 থেকে বেড়ে 43 হচ্ছে, কাশ্মীরের আসন সংখ্যা 46 থেকে হচ্ছে 47, আর পাক অধিকৃত কাশ্মীরের জন্য 24টি আসন থাকছে, কারণ পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই অংশ। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমরা চলমান গাজা যুদ্ধ নিয়ে কথা বলব, আর অতিথি হিসেবে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক, লেখক, গবেষক ডক্টর তারেক ফজল। জনাব অধ্যাপক ডক্টর তারেক ফজল, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ
অধ্যাপক তারেক ফজল। গাজা যুদ্ধ বন্ধ এবং মানবিক ত্রাণ সরবরাহ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সম্প্রতি একটি প্রস্তাব উত্থাপন করা হয়, কিন্তু তাতে ভেটো দিয়েছে আমেরিকা, যার কারণে প্রস্তাবটি পাশ করা যায়নি। আমেরিকার এই ভেটো দেওয়ার ঘটনাকে আপনি কিভাবে দেখছেন?
ধন্যবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র গাজার এই মর্মান্তিক বাস্তবতার পরেও সেখানে মানবিক সহায়তা পৌঁছানো সহ যুদ্ধবিরতির প্রস্তাবে যে ভেটো দিয়েছে, এটা এক কথায় জঘন্য, অগ্রহণযোগ্য এবং ঘৃণ্য একটি আচরণ, জঘন্য ঘৃণ্য একটি আচরণ। এটি মার্কিন যুক্তরাষ্ট্র যেই মানবাধিকারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, সেই ধারণার সাথে শতভাগ সাংঘর্ষিক এবং এটা একটি ন্যাক্কারজনক আচরণ। এটা মানুষের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে জঘন্য, ন্যাক্কারজনক, অগ্রহণযোগ্য আচরণ হিসেবেই তালিকাভুক্ত হবে।
জি ডক্টর তারেক ফজল, নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দেওয়ার পর ইরান প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে গাজায় যে ইসরায়েলি আগ্রাসন চলছে তা এখনই বন্ধ করা না হলে মধ্যপ্রাচ্যে যে কোনো সময় এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আপনি কি এ ধরনের কোনো ঝুঁকি দেখছেন?
ধন্যবাদ। ইরানের যে আশঙ্কা মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণযোগ্য অবস্থা তৈরি হবে, সেটা বাস্তবে কথাটা হবে আমি এখনই নিশ্চিতভাবে বলতে পারি না, কিন্তু ইরানের আশঙ্কাকে আমি খুবই গঠনমূলক মনে করি। এই জন্য যে এর মাধ্যমে গাজা পরিস্থিতিকে সম্ভাব্য নিয়ন্ত্রণের আওতায়, ব্যবস্থাপনার নিয়ন্ত্রণের আওতায় রাখার একটা আগ্রহ এবং দাবি আছে, এবং এই দাবি যত দ্রুত, যত নিষ্ঠার সাথে, যত মানবিক বিবেচনার সাথে নিশ্চিত করা যাবে, ততই মানুষের জন্য মঙ্গল এবং বিশ্ববাসীর জন্য মঙ্গল। এবং এই গাজাবাসীর প্রতি যে বর্বর গণহত্যা চালানো হচ্ছে, এই পরিস্থিতিতে বিশ্বের বহু মানুষের ঘুম নষ্ট হচ্ছে, তারা মানসিকভাবে কঠিন আঘাতের মধ্যে, ট্রমার মধ্যে দিন যাপন করছে, এবং এটা যত দ্রুত এবং পারলে এই মুহূর্তে বন্ধ করার যে ইরানি আহ্বান, সেটাকে আমি অবশ্যই স্বাগত জানাই এবং তাদেরকে অভিনন্দন জানাই।
শ্রোতা বন্ধুরা, গাজা যুদ্ধ নিয়ে অধ্যাপক ডক্টর তারেক ফয়জলের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। অধ্যাপক তারেক ফজল, গাজা উপত্যকায় যে যুদ্ধ চলছে তার প্রতিবাদে ইয়েমেনের হুথি সমর্থিত সরকার বিশেষ কিছু ভূমিকা নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ আটকে দেয়া এবং ইসরায়েল অভিমুখী যে কোনো জাহাজের গতিরোধ করার ঘোষণা দেয়া। এর ফলাফল কী হতে পারে বলে আপনার মনে হয়?
ধন্যবাদ। হুথি জনগোষ্ঠী অথবা সংগঠিত যে জনগোষ্ঠীর কথা আমরা জানছি হুথিদের নামে, এটা তাদের দিক থেকে একটা খুবই কার্যকর উদ্যোগ। ইসরায়েলকে মানব বিধ্বংসী যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই ইসরায়েলকে আটকানোর জন্য, থামানোর জন্য এটা একটা খুবই ভালো কার্যকর উদ্যোগ। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এটা কিছু কিছু কাজ করছে, এটা এফেক্ট করছে ওদের ইসরায়েলিদের আচরণ সংযত করার ক্ষেত্রে, তাদের পুনরায় ভাবার ক্ষেত্রে তাদেরকে কিছুটা চাপে ফেলছে। তো এই হুথি জনগোষ্ঠী কতটা আরো কতটা সক্ষম ভাবে এই ইসরায়েলিদেরকে চাপে ফেলতে পারবে সে বিষয়ে হয়তো দ্বিধা আছে, কিন্তু তাদের যে ঘোষণা এবং উদ্যোগ এগুলো সবই ইতিবাচক, এগুলো সবই প্রশংসাযোগ্য, এবং বিশ্বের অনেক দেশই এখন তাদের এই উদ্যোগকে এবং সক্ষমতাকে স্বীকার করছে, হিসাবের মধ্যে ধরছে। এটা ভালো উদ্যোগ এবং আশা করতে চাই আমরা বিশ্ব মানবতার পক্ষে অথবা বিশ্ব শান্তির পক্ষে আমরা যারা থাকছি, মানুষকে মানুষ হিসেবে যারা বিবেচনা করছি, জঘন্য ইসরায়েলি বাহিনী এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রীর সেই কথিত মানব পশু হিউম্যান এনিমেল এই জঘন্য বর্ণনার বিরুদ্ধে আমরা যারা আছি, সেই বিবেচনার বিরুদ্ধে, অ্যাপার্টহাইড বর্ণবাদী বিবেচনার বিরুদ্ধে আমরা যারা আছি, তাদের জন্য এটা আনন্দের। আমরা এই হুথিদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আশা প্রকাশ করতে চাই যে হুথিদের এই চেষ্টা, উদ্যোগ এবং সক্ষমতা যেন সফল হয়। ধন্যবাদ।
অধ্যাপক তারেক ফজল, সাক্ষাৎকারের শেষ প্রান্তে চলে এসেছি। আচ্ছা, অনেকে বলছেন গাজা সংকটের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভেতরে একটা ঐক্য প্রতিষ্ঠা হচ্ছে, এমন কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা?
ধন্যবাদ। না, ঐক্য প্রতিষ্ঠা এবং এই হামাসের একটি মরিয়া উদ্যোগের সূত্রে মরে যাওয়া ফিলিস্তিনি সুজে আবার জেগে উঠেছে, বেঁচে উঠেছে, সক্রিয় হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। এখন এই সূত্রে কথিত আরব জনগোষ্ঠী, আরব রাষ্ট্রগুলো, পার্শ্ববর্তী আরব রাষ্ট্রগুলো অথবা কাছের দূরের মুসলিম রাষ্ট্রগুলো, তারা কতটা ঐক্যবদ্ধ হবে, হতে পারবে এবং কতটা নিখাত মানবতা এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে তারা ঐক্যবদ্ধ হতে পারবে, এই বিষয়ে প্রচুর দ্বিধা আছে। আমরা এই বিষয়ে খুব গুরুতর দুঃখজনক অনৈক্য দেখেছি এবং তার মাধ্যমে কথিত সক্ষমতাপূর্ণ মুসলিম দেশগুলোর অক্ষমতাকে আমরা দেখেছি নানাভাবে, সেইগুলো অক্ষম হয়েছে, অকার্যকর হয়েছে এবং মুসলিম জনগোষ্ঠী, মুসলিম জাতি, মুসলিম দেশগুলোর জন্য ক্ষতিকর হয়েছে, সেটা আমরা দেখেছি। এখন তাদের মধ্যে আপাত দৃষ্টিতে যে সামান্য ঐক্যের হাওয়া আমরা দেখতে পাচ্ছি, সেটা বেগবান হোক, শক্তিশালী হোক, কার্যকর হোক, সেটা আমরা আশা করি, কিন্তু এখনই এটা আমরা নির্ভরযোগ্য অবস্থা মনে করার ক্ষেত্রে দ্বিধা আছে আমার, কিন্তু আশাবাদ পুরোটাই আছে। আশাবাদ ব্যক্ত করতে চাই যেন মুসলিম রাষ্ট্রগুলো আশেপাশে যারা আছে তারা সবাই যথেষ্ট ঐক্যবদ্ধ হবে এবং সক্ষমতার সাথে দানব এবং পাশবিক ইসরায়েলকে তারা রুখে দেবে, থামিয়ে দেবে এবং সংযত করতে সক্ষম হবে। ধন্যবাদ।
অধ্যাপক ডক্টর তারেক ফজল চলমান গাজা যুদ্ধ নিয়ে রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
অনেক ধন্যবাদ রেডিও তেহরান বাংলা বিভাগকেও।
আর শ্রোতা বন্ধুরা, আলাপনের আজকের আসর থেকে এখানে বিদায় চাইছি। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন।
সংক্ষিপ্ত সংবাদ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপো গ্রান্ডিকে সতর্ক করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা জনগণকে মিশরে তাড়িয়ে দেওয়ার বিপজ্জনক পরিকল্পনা হাতিয়ে নিয়েছে। গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েল অভিমুখী জাহাজে ইয়েমেনিদের হামলা, ইরাকে মার্কিন ঘাঁটিতে শক্ত আঘাত। গাজায় 72 ঘন্টায় হামাসের হাতে দখলদার ইসরায়েলি সেনাদের ইহুদিবাদী ইসরায়েলের অন্তত 36 নিহত, বহু সামরিক যান ধ্বংস। বাংলাদেশে সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব থাকায় আওয়ামী লীগের 2 জনসহ মোট 3 প্রার্থীর মনোনয়ন বাতিল। এবং ভারতের অসমে 1,281টি মাদ্রাসাকে সাধারণ বিদ্যালয়ে পরিবর্তনের ঘোষণা, পাল্টে দেওয়া হয়েছে পুরনো নাম। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.